الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে দীন ও দুনিয়ার অপূর্ব কথা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এ অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত অ্যাড করে নেই। আল্লাহ তাআলা এবং তার করিম আল্লাহ তাআলা এবং তার মাহবুব আলাইহি সালাতু ওয়াসালামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব যা বয়ান করা হবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদ শরীফের অসংখ্য ফজিলত। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন প্রকারের টপিক। তো আজকেও আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল একটি টপিকের উপর আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আজকের বিষয় হচ্ছে ঘুষ, ঋণ আর মন গড়া কথা বলার কী ক্ষতি, এ বিষয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আলোচনা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মুজামুল কবির নামক কিতাবের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘুষ দেয়া ও নেয়া উভয় ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেন, যারা ঘুষ দেয় আর নেয় তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইহুদি ও নিসাইকে অভিভাবক বানিও না, কারণ তারা ঘুষ নেয় আর আল্লাহ তাআলার পাক ধর্ম ইসলামের মধ্যে ঘুষ হারাম। ইহুদি আর নিসাইকে অভিভাবক বানিও না, নিজের গার্জিয়ান করো না, কেননা তারা ঘুষ নেয় আর ইসলাম আমাদেরকে ঘুষ টোটালি হারাম করে দিয়েছে। আজ আমরা চাকরি হচ্ছে না, ইন্টারভিউতে পাস হব না, টেবিলের নিচ দিয়ে দিয়ে দিলাম, আমার বোর্ড পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে বা রেজাল্ট খারাপ এসেছে দিয়ে দিলাম, পাস করিয়ে দিল, আমার পুলিশ কোনো কাজে আটকিয়ে ফেলল, লুকিয়ে লুকিয়ে দিয়ে দিলাম। বিভিন্নভাবে আমরা এই ঘুষের আদান প্রদানটা করছি, কেন করছি, যাতে আমার কাজটা হয়ে যাক। কিন্তু আল্লাহ তাবারকা তাআলা ঘুষকে হারাম করেছে, ঘুষ নেয়াকেও হারাম করেছে, ঘুষ দেয়াকেও হারাম করেছে। যে ব্যক্তি ঘুষ দিবে শুধু সে পাপী নয়, যে ঘুষ নিচ্ছে সেও সমান অপরাধী। তো আজ আমাদের সমাজের মধ্যে আমরা বিভিন্ন নেতা খেতাকেদেরকেও খুশি করার জন্য ঘুষ দিয়ে থাকি, তাদেরকে বিভিন্ন, আমরা এটা বলি যে কিছু হাদিয়া, কিছু খুশি করা আপনাকে, কিন্তু এই খুশি করার নাম দিয়েই যা দিচ্ছি সেটাই হচ্ছে কি, ঘুষ। আমার কারণে একজন ক্যান্ডিডেট, আমার কারণে একজন যোগ্য ব্যক্তির যে হকটা নষ্ট হচ্ছে, যে অ্যামাউন্টটার কারণে নষ্ট হচ্ছে, যে জিনিসটার কারণে নষ্ট হচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি ঘুষ, সেটাই অ্যাকচুয়ালি হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হারাম কাজ থেকে হেফাজত করুন। এই কঠিন যে কাজ, যে মারাত্মক গুনাহের কাজ, এই কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো মনে রাখবেন, যারা ঘুষ দেয় আর যারা ঘুষ নেয় তারা উভয়েই সমান অপরাধে অপরাধী, আর আল্লাহ তাআলা লানও তাদের উপর। আজ বান্দা বলে আমার উন্নতি হচ্ছে না, আমার সুখ শান্তি যেন ছিনিয়ে নেওয়া হয়েছে, কোত্থেকে থাকবে? এমনটা তো না যে আমরা ঘুষ নিচ্ছি, এমনটা তো না যে আমরা ঘুষের মতো হারাম কাজে লিপ্ত আছি, আর সেই টাকা দিয়ে আমরা খাবার দাবার আহার করছি, গ্রহণ করছি। মনে রাখবেন, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো বান্দার দেহের মধ্যে হারামের এক অংশ থাকবে, একটি সরিষার দানা পরিমাণ অংশ থাকবে, ওই বান্দার ইবাদত কবুল করবে না। অনেক রিওয়ায়েতের মধ্যে তো এটাও এসেছে, যারা হারাম ভক্ষণ করে, হারাম খায়, তাদের 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না, না ফরজ না নফল। তো কিসের মধ্যে আছি আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুষ নামক এই মারাত্মক ব্যাধি থেকে হিফাজত করুক। এবার আসুন আমরা ঋণের ব্যাপারে কিছু জানি। বলা হচ্ছে আমরা ঋণ আর অত্যাচারকারী ব্যক্তিদের প্রভাব হতে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই ঋণ আর অত্যাচারী যারা ব্যক্তি তাদেরকে হিফাজত করে। হযরত সাইয়েদুনা আবু ইমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঋণ নেয়, কর্জ নেয়, আর তার অন্তরে তা আদায় করার নিয়ত থাকে, আর সে তা আদায় না করে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কি বলা হচ্ছে? কেউ ঋণ নিল আর তার অন্তরে এটা নিয়ত আছে যে না, আমি তার ঋণটা পরিশোধ করে দিব, কিন্তু সে ঋণ পরিশোধ না করেই মারা গেল, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর সে যার থেকে ঋণ নিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী তাকে পরিপূর্ণ খুশি করে দিবেন। কে? আমার আল্লাহ তাআলা। আর যে ব্যক্তি ঋণ নেয় আর তার অন্তরে তা আদায় করার নিয়ত থাকে না, আর সে তা আদায় না করে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ঋণ আদায় না করার কারণে শাস্তি প্রদান করবেন। আজ আমরা কর্জ নেওয়ার সময় অনেক মিষ্ট ভাষা, ভাই আমাকে ঋণ দিয়ে দেন, এই তো 4-5 দিনের মধ্যেই পেয়ে যাবেন, মানে যার থেকে ঋণ নিব তার পেছনে পেছনেই ঘুরতে থাকি। কিন্তু ঋণ দেওয়ার সময় ঋণদাতাকে ঋণ গ্রহীতার পেছনে পেছনে ঘুরতে হয়, আরে ভাই টাকা কখন দিবেন, 4-5 দিনের জায়গায় 10 দিন হয়ে যায়, মাস হয়ে যায়, অনেক সময় বছর হয়ে যায়, কিন্তু ঋণ দেওয়ার, ঋণ আর ফেরত দেওয়ার, কর্জ ফেরত দেওয়ার কোনো নাম নিশানা পর্যন্ত থাকে না। তো এমনটা যাতে আমরা না করি, ঋণ নেওয়ার সময় যাতে আমার অন্তরে এটা নিয়ত থাকে যে না, আমি আমার মুসলমান ভাইয়ের ঋণটা আমি অবশ্যই পরিশোধ করে দিব। আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন যে যে বান্দান ঋণ নিবে আর অন্তরে যদি নিয়ত রাখে যে না, আমিও আমার মুসলমান ভাইয়ের ঋণটা পরিশোধ করে দিব, আর যদি সে ঋণ পরিশোধ করে দেওয়ার আগেই মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আর যার থেকে ঋণ নেওয়া হয়েছে তাকে, যে ও ঋণ দিল, এর বিনিময়ে তাকে পরিপূর্ণ খুশি করে দিবে, অর্থাৎ তার যতটুকু লাগে এর চাইতেও বেশি দিয়ে তাকে খুশি করে দিবে। আর যদি অন্তরে নিয়ত না থাকে সে ঋণ ফেরত দেওয়ার, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। আর আমি আপনি ওই মুসলমান ভাইয়ের হক নিজের কাঁধে নিয়ে কিয়ামতের দিন উঠব, আর এই হকের বিপরীতে আমার নেকিসমূহ তাকে দিয়ে দিতে হবে। ঋণ এটা খুবই মারাত্মক বিষয়। আমার সেইদি আলা হজরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের বা কারো 3 পয়সা আত্মসাত করবে, কিয়ামতের দিন তাকে 700 নামাজ জামাত সহকারে যে পড়েছে এমন 700 নামাজের সওয়াব তাকে দিয়ে দিতে হবে। কয় পয়সা? 3 পয়সা। আর এখন পয়সার তো কোনো যুগই নেই, হ্যাঁ, এখন 1,000,000,000,000,000,000 টাকা মানুষের আত্মসাত করে ফেলে, ঋণ নিয়ে আর দেয় না, তাহলে কিয়ামতের দিন কিভাবে আমরা এর প্রতিদানগুলো দিব, কিভাবে আমরা এর বিনিময়ে নেকি দিব? আমাদের কাছে তো নামাজের নেকি নাই, আর যদিও থাকে সেগুলো কতটুকু মকবুল তাও জানি না, জামাতের সহকারে নামাজ আদায় করার সওয়াব আমাদের থেকে নিয়ে নেওয়া হবে, তাও 3 পয়সার বিনিময়ে যদি 700 নামাজ হয়, তাহলে 1,00,000,000,000 এগুলার বিনিময়ে কত হবে? একটু হিসাব ক্যালকুলেশন করে আপনারা দেখবেন, নিজের অন্তরকে কম্পিত করুন আল্লাহ তাআলার ভয়ে, আর তওবা করুন। যদি মানুষের হক এভাবে মেরে থাকেন, ঋণ নেওয়ার না দেওয়ার মন মানসিকতা যারা রাখেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আবার অনেক সময় এটা দেখা যায় যে আমরা ঋণ তো নিয়ে নেই কিন্তু মন মানসিকতাও থাকে যে ফিরিয়ে দিব, কিন্তু অনেক সময় পরিস্থিতির কারণে এমন হয়ে যায় যে আমাদের টাকা পয়সার সংকট হয়ে যায়, যার কারণে আমরা আমাদের ঋণগুলো আর পরিশোধ করতে পারি না। তো এই জন্য যারা ঋণ দেন আর ঋণ নেন দুজনেরই এটা চিন্তা করার বিষয়, যে ঋণ দিচ্ছেন সে যদি সামর্থ্যবান হন তাহলে সময় তাকে দেওয়া উচিত, যে না হয়তো বা সে পেরেশানিতে আছে, সে যখনই পারবে ইনশাল্লাহ দিয়ে দিবে। আর যে ঋণ নিয়েছেন তার তো প্রথমত এটা ব্যবস্থা করতে হবে, আমি কিছু করি বা না করি, খাই আর না না খাই, অন্তত আমি ঋণটা যাতে পরিশোধ করে দিতে পারি। হ্যাঁ, ওনার থেকে টাইম চেয়ে নিব। এমন অনেক সময় হয়ে যায় যে আমরা টাইম তো নিই, একটা টাইম দেই যে আমরা এ টাইমে দিয়ে দিব, কিন্তু ওই টাইমে দেয়া হয়ে ওঠে না। তো আমরা কি করি, তার থেকে পলায়ন করার চেষ্টা করি। তো ভাই এমনটা না করি, তার থেকে দরকার হলে মাফ চেয়ে নিব, তাকে বুঝাবো যে ভাই আমার এখন সমস্যা চলে এসেছে, তো যার কারণে আমি আপনার টাকাটা ফেরত দিতে পারছি না বা পরিশোধ করতে পারছি না, আমাকে কিছু আরেকটু সময় দিয়ে দিন, ইনশাআল্লাহ আজওয়াজাল আমি আপনার ঋণটা পরিশোধ করে দিব। এজন্য একটা ওয়াজিফা বলে দিই যে দরুদ শরীফ পড়তে থাকবেন, কেননা একবার এক ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে না পারায় যে ঋণ দাতা ছিল সে তার বিরুদ্ধে মামলা করেছিল, আর ওই ব্যক্তি একটাই আমল শুরু করে দিয়েছিল, সেটা হচ্ছে দরুদে পাক। আর দরুদে পাকের মাধ্যমে তার দিদারে রসুল নসিব হয়ে গেল, আর আল্লাহ তাআলা রসুল তাকে পথ দেখিয়ে দিল ঋণ পরিশোধ হওয়ার। তো সে, এটা অনেক বড় ঘটনা, তো সে একটা বাচ্চার নিকট গেল, বাচ্চা তাকে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা সব খুলে বলল, তখন ওই বাচ্চা তাকে অনেকগুলো দিরহাম দিয়ে দিল, সেই দিরহামের মাধ্যমে সে তার ঋণ পরিশোধ করে দিল। আবার এত দিরহাম দিল যে সে ঋণ পরিশোধ করে দেওয়ার পরে আরো থেকে গেল, সেগুলো নিজের জীবন ধারণের জন্য তার কাজে এসে গেল। তো দরুদ শরীফ অবশ্যই পড়তে থাকবেন, যে কোনো সমস্যার মধ্যে পড়েন দরুদ শরীফ পড়তে থাকবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। কোন এক জ্ঞানী ব্যক্তি বলেছেন, ঋণ রাতকে বেকুল করে দেয় আর দিনে লাঞ্ছিত করে, আর এটা একটি শৃঙ্খল যা আল্লাহ তাআলা জমিনে তৈরি করেছেন, আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে লাঞ্ছিত করার ইচ্ছা পোষণ করেন তখন তার গর্দানে এই শৃঙ্খলকে ঝুলিয়ে দেন। তো ঋণ হচ্ছে এমন একটা বিষয় যেটা রাতকে বেকুল করে দেয়, দিনে মানুষকে লাঞ্ছিত করে, আর আল্লাহ তাআলা যখন কাউকে লাঞ্ছিত করার ইচ্ছা করে তখন তাকে এই ঋণ নামক শৃঙ্খল গর্দানের মধ্যে চাপিয়ে দেয়। আল্লাহ তাআলা থেকে পানা চাওয়া উচিত যে আল্লাহ আমাকে সদা সর্বদা তোমার মুখাপেক্ষী রাখো, অন্য কারো মুখাপেক্ষী করো না, অন্য কারো মহতাজ বানায়ো না, বাস আমি মহতাজ হব তোমার, চাইবো তো শুধু তোমার কাছে, যাতে দুনিয়ার আর কোনো মানুষের কাছে, দুনিয়ার কোনো বান্দার কাছে আমার চাইতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আচ্ছা, সাইয়েদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির নিকট নিজের ঋণের জন্য ঋণের প্রাপ্য নিতে আসেন, তখন তার পরিবারের লোকজন আরজ করেন, সে তো জিহাদের জন্য বের হয়ে গেছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে শহীদ হন অতপর পুনরায় জীবিত করা হলো, আবার শহীদ হলো, তারপরও সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করবে না। বোঝা গেছে ঋণের কেমন আহমিয়াত গুরুত্ব? বলতেছে যে কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য গেল আর সেখানে শহীদ হয়ে গেল, আবার পুনরাজীবিত করা হলো, আবার শহীদ হলো, তাও সে জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করবে না। আরেকটা হাদিসে পাক আমরা শুনি, হযরত সাইয়েদুনা ইমাম জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর ঋণ থেকে থাকতো, অর্থাৎ কোনো ব্যক্তির উপর ঋণ অবশিষ্ট থাকতো, সে ঋণ আদায় করে নাই, এমন ব্যক্তির জানাজার নামাজ আমার নবী পড়াতেন না। অতঃপর পরবর্তীতে যখন আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশস্ত করেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তো মুমিনদের জীবনের চেয়েও অধিক অভিভাবক, যে কেউ এই অবস্থায় মৃত্যুবরণ করবে তার উপর ঋণ বিদ্যমান রয়েছে, তাহলে তার ঋণ আদায় করা আমার দায়িত্ব। এটা কে বলছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি তো মুমিনদের অভিভাবক। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের জানাজার নামাজ আদায় করতে লাগলেন। অর্থাৎ কেমন এটা, মানে একটা মারাত্মক বিষয় যে যখন কারো উপর ঋণ অবশিষ্ট থেকে থাকতো আমার নবী তার জানাজা পড়াতেন না, আবার যখন আমার নবীকে ওহী নাজিলের মাধ্যমে আমার নবী কে মানে বলা হলো যে আপনি তো মুমিনদের অভিভাবক, তখন আমার নবীর দয়া এসে গেল, দয়া আসার কারণে জানাজার নামাজ পড়াতেন, আর যদি কোনো ব্যক্তির ঋণ অবশিষ্ট থেকে থাকতো তাহলে সেই ঋণকে আমার নবী আদায় করে দিতেন। সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কোনো কষ্ট ঋণের কষ্টের চেয়ে অধিক নয়, আর কোনো কষ্ট চোখের কষ্টের চেয়ে অধিক নয়। অর্থাৎ দুনিয়ার যত কষ্ট আছে এই সকল কষ্ট ঋণের কষ্টের চাইতে অধিক নয়, যার কাছে ঋণের দায় ভারটা আছে এই কষ্টের চাইতে দুনিয়ার কোনো কষ্ট কিছুই না, আর কোনো কষ্ট চোখের কষ্টের চাইতেও অধিক নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এই ঋণ নামক মারাত্মক ব্যাধি থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। কেননা ঋণ এটা খুবই খুবই ভয়ঙ্কর বিষয়। ঋণ নেওয়ার পর মানুষ চিন্তার মধ্যেই ডুবে থাকে। ঋণ এমন একটা বিষয় যতক্ষণ পর্যন্ত আদায় না হয় বান্দা চিন্তার মধ্যে টেনশনের মধ্যে ভোগে, কখন আদায় হবে, কখন আদায় হবে, কখন আদায় করব। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, সে ঋণ দাতা যে ঋণ দেয় তার যখন আমরা কল দেখি তখন নিজের মন্তরের মধ্যে ভয় চলে আসে। এখন সে যেন ঋণটা চেয়ে না বসে, টাকাটা চেয়ে না বসে, আমাদের অন্তরের মধ্যে একটা ভয় চলে আসে। অর্থাৎ ঋণ এমন একটা বিষয় যে যতক্ষণ না পর্যন্ত আদায় হয় ততক্ষণ পর্যন্ত টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন বান্দার মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো আরজ করব, ঋণ যদি দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে তাহলেই ঋণ নেন। আর ঋণ দাতাদেরকে বলবো, আপনি যদি সামর্থ্যবান হন তাহলে ঋণ গ্রহীতাদেরকে সময় দিবেন। হ্যাঁ, ডেটের মধ্যে পারছে না, আর একটু ডেট দেন, এর তো সওয়াব আছে ভাই, এর সওয়াব আছে। সৈয়দি আলা হযরত বলেন, কোনো ব্যক্তি যদি ঋণ দেয় আর সেই এটা চিন্তা করে দেয় যে এটা আমি আল্লাহর ওয়াস্তে তাকে ঋণটা দিলাম, সে যখন চায় আমাকে তখন ফেরত দিক, তাহলে বলা হচ্ছে যদি ওই ব্যক্তিটা আমাকে যে ডেটটা দিবে, অর্থাৎ বললো আমি পাঁচ দিনের মধ্যে দিয়ে দেবো, পাঁচ দিনের মধ্যে সে দিতে পারে নাই, তাহলে পাঁচ দিনের পর থেকে সে যত টাকা ঋণ দিয়েছে তত টাকার সাদকা করার, যতদিন আদায় হবে দিবে না ততদিন অত টাকা সাদকা করার সওয়াব ওই ঋণদাতার অর্জন হবে। অর্থাৎ ধরে নিন আমি কাউকে পঞ্চাশ টাকা দিলাম, আমার ভাই একটাকে দিলাম, সে আমাকে বললো এটা পাঁচ দিনের মধ্যে দিয়ে দিবে, এখন পাঁচ দিনের মধ্যে দেয় নাই, ষষ্ঠ দিন যখন আসবে তখন ষষ্ঠ দিন আমি পঞ্চাশ টাকা সৎকা করার সওয়াব পাবো, সপ্তম দিন আসলো পঞ্চাশ টাকা সৎকা করার সওয়াব পাবো। অর্থাৎ যতদিন সে আদায়টা করবে না যে ডেটটা সে দিয়েছে, এরপর থেকে আমি ওই টাকা যত পরিমাণ টাকা দিয়েছি সে টাকা সৎকা করার সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিবে। ফায়দা আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসুন এবার শুনবো মন গড়া কথা বলা কাহিনী। অনেকে কাহিনী বলে, অহেতুক কথা বলে, মন গড়া কথা বলে, এটার ক্ষতি কী? বনি ইসরায়েল গোত্রের ধ্বংসের একটা কারণ আমরা শুনি। হযরত সাইয়েদুনা খাবাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই বনি ইসরায়েলের লোকেরা কাহিনী রটানোর কারণে ধ্বংস হয়ে যায়। অহেতুক কাহিনী, যেটা মন গড়া, যেটা ছিল না সেটা বলতো, যেটা তাদের মধ্যে তাদের উপর হুকুম আসেনি সেটা বয়ান করত। বর্ণিত আছে হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প বলতেন, যখন এই হাদিসের পাকটা শুনলেন তখন গল্প বলা বন্ধ করে দেন। আজ আমরাও গল্প বলি আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে, মন গড়া গল্প, মনে রাখবেন যেগুলোর ভিত্তি নেই সেগুলো বলার মধ্যে কোনো ফায়দা নেই। হযরত সাইয়েদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খোলাফায়ে রাশিদিনের যুগে কাহিনী রটানো হতো না, কেননা তখন কাহিনী রটানো ফিতনা ছিল, কাহিনী রটানো ফিতনা ছিল। হযরত সাইয়েদুনা ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি হযরত সাইয়েদুনা ইমাম সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করি মানুষ কারা, ইরশাদ করেন ওলামায়ে কিরাম, যারা আলিম তারাই মানুষ। আমি জিজ্ঞাসা করি অধিক উত্তম ব্যক্তিকে, ইরশাদ করা হয় পরহেজগার, যারা তাকওয়াবান। আমি জিজ্ঞাসা করি বাদশাকে, ইরশাদ করেন ইবাদতকারী। আমি জিজ্ঞাসা করি চিৎকার চেঁচামেচি করা ব্যক্তি কারা, ইরশাদ করেন সেই গল্পকারক যে কথার মাধ্যমে লোকদের সম্পদ বণ্টন করে। আমি জিজ্ঞাসা করি নির্বোধ কারা, ইরশাদ করেন অত্যাচারী ব্যক্তি। তো যারা অহেতুক গল্প মধ্যে ডুবে থাকে, গল্পকারক, তারা চিৎকার চেঁচামেচি করবে, তারা চিৎকার চেঁচামেচি করবে, দুনিয়াতেও করবে আখিরাতেও করবে। বর্ণিত আছে এক ব্যক্তি কোনো এক গল্পকারককে পাথর ব্যতীত আংটি উপহার দিল, তখন সে বলল আল্লাহ তাআলা তোমাকে এমন ঘর দান করুক যেটার ছাদ নেই। হযরত সাইয়েদুনা কায়েস বিন জাবির নাহশি রহমতুল্লাহি তাআলা ইরশাদ করেন, গল্প শোনার সময় চিৎকার চেঁচামেচি করা শয়তানের কাজ। গল্প শোনার সময় আমরা অনেক সময় গল্প শুনি, এ সময় যারা চিৎকার চেঁচামেচি করে বলা হচ্ছে এটা শয়তানের কাজ। তো যে সকল গল্পের মধ্যে অশ্লীল কথাবার্তা হয় এগুলো থেকেও আমাদের বিরত থাকা উচিত। আসুন এবার শুনব, অনেকে কোরআন তিলাওয়াত শুনে অজ্ঞান হয়ে যায় এটা বলে থাকে, তো এরকম হওয়াটা অনেক সময় কেমন হয়ে দাঁড়ায়, আর এই ব্যাপারে রেওয়ায়েতের মধ্যে কী এসেছে। উম্মুল মুমিনিন হযরত সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আরজ করা হলো, কিছু সংখ্যক লোক এমন যারা কোরআন তিলাওয়াত শুনে অজ্ঞান হয়ে যেত। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ইরশাদ করেন, কোরআন মাজিদ তার থেকে পবিত্র মর্যাদা সম্পূর্ণ, এর মাধ্যমে লোকদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। এখানে ওই সকল লোকদের উদ্দেশ্য করে লাঞ্ছিত করা উদ্দেশ্য যারা অপরকে দেখানোর জন্য অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, অনেকে আছে অভিনয় করে, মানুষ তাকে যাতে নেককার বলে, এই জন্য সে কোরআন তেলাওয়াত শুনে অজ্ঞান হওয়ার অভিনয় করে। তা বলা হচ্ছে কোরআনুল করিম তার থেকে পবিত্র মর্যাদা সম্পূর্ণ, এর মাধ্যমে লোকদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। হযরত সাইয়েদুনা ইমাম ইবনে সাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন লোকদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যারা কোরআন শুনে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমার আর তার মাঝে একটি জায়গা নির্ধারণ করো, সে কোনো দেয়ালে বসবে আর তার সামনে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে পাক তেলাওয়াত করা হবে, যদি সে দেয়াল থেকে পড়ে যায় তাহলে তার কথা সত্য প্রমাণিত হবে। মারওয়া স্থানে একটি ঘটনা, যে নিজের কথায় লোকদেরকে কান্না করাতো, যখন কান্নার মজলিস দীর্ঘ হয়ে যেত তখন নিজ হাতা থেকে বাদ্যযন্ত্র বের করে বাজাতো আর বলতো, এই দীর্ঘ কষ্টের সাথে সুখও দরকার। কেউ একজন কোনো রচিত সুফিকে বলল, নিজের জুব্বা আমার নিকট বিক্রি করে দাও। সে উত্তরে বলল, যদি শিকারী নিজের ফাঁদ বিক্রি করে দেয় তাহলে শিকার কী দিয়ে করবে। একজন আলিমিদিনকে জিজ্ঞাসা করা হয়, রচিত সুফি কারা? ইরশাদ করেন, আহারকারী ও অপছন্দনীয় ব্যক্তি। তো এখানে এই এতক্ষণ যে রেওয়ায়েতগুলো শুনলাম, এখানের মধ্যে যারা কোরআন তিলাওয়াত শুনে অজ্ঞান হয়ে যায়, আসলেই যারা অজ্ঞান হয় তারা কি পার্সপেক্টিভে অজ্ঞান হচ্ছে, তাদের নিয়ত কি, তো এটা দেখতে হবে। আর এখানে বলা হলো যে রচিত সুফি কারা, যারা আহারকারী আর অপছন্দনীয় ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল খারাপ আমল থেকে হিফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যা শুনেছি, ঘুষ, ঋণ, হ্যাঁ, এরপর মন গড়া কথা বলা, গল্পকারক, গল্প বলা, ফাহাশ, যারা অশ্লীল কথাবার্তার মাধ্যমে গল্প বলে, তো এই সকল কিছু থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হিফাজত করুক। বাস আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাক। আল্লাহ তাআলা তো রাজি, তো আখিরা তো সুন্দর, দুনিয়াও সুন্দর, আর যার উপর আল্লাহ তাআলা নারাজ তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য সবসময় দোয়া করা চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা যদি আমার উপর রাজি হয়ে যাওয়ার কিছুই দরকার নাই, সকল প্রকার গুণা থেকে আমি আপনি হিফাজত থাকতে পারবো, বাস আল্লাহ যদি রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দীন ও দুনিয়ার বরকত দাও আমায়া।